বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 10 সেপ্টেম্বর, 25 কার্তিক এবং ফার্সি 19 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা ইরানের মূল নীতি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেয়া বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর গণতন্ত্র দিবসে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে ছোট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে শত্রুরা দুটি কৌশলগত ভুল করেছে বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরান ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, স্বীকারোক্তি দিল খোদ আমেরিকা। বাংলাদেশে মিতু হত্যা মামলায় অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের একদিনের রিমান্ড মঞ্জুর। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আগামী ডিসেম্বর মাস থেকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হবে বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের প্রেসিডেন্ট বলেছেন নিষেধাজ্ঞা আরোপ এবং অস্থিতিশীলতা তৈরি ইরানি জাতির ব্যাপারে শত্রুদের দুটি কৌশলগত ভুল। ইরানের বিরুদ্ধে এই দুই কৌশল সবসময় ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি আজ তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পগদাশ্ত শহরে এক সমাবেশে এ কথা বলেন। তিনি বলেন, ইরানকে অস্থিতিশীল করার নীতি শত্রুদের নিষেধাজ্ঞা আরোপের নীতির মতোই ব্যর্থ হয়েছে। রাইসি বলেন, শত্রুরা চায় জনগণ যেন সেবা না পায়, দেশের উন্নয়ন ও অগ্রগতি যেন না হয়। ইরানের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যেন জ্ঞানবিজ্ঞানের উচ্চ অবস্থানে গিয়ে সেবা করতে না পারে এবং তাদের আশা যেন হতাশায় পরিণত হয়। সাইয়েদ রাইসি বলেন, শত্রুরা জনগণের মাঝে হতাশা তৈরি করতে চায়, কিন্তু ইসলামী বিপ্লব মানুষকে আশা দেয়। ইরানের সমাজে হতাশা তৈরি করার চেষ্টা শত্রুদের একটি ভ্রান্ত কৌশল বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট রাইসি। শিল্পোন্নত সাতজাতি গোষ্ঠী বা G7 ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিবৃতি প্রকাশ করে জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি। তিনি বলেছেন, এই বিবৃতি প্রকাশের মাধ্যমে ইরানে নৈরাজ্য ও সহিংসতাকে উস্কে দেওয়া হয়েছে এবং সন্ত্রাসী হামলার প্রতি সমর্থন জানানো হয়েছে।
বিবৃতি প্রকাশকারীদেরকে ইরানি জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। নাসের কানানি আজ বার্তা সংস্থা ইরনাকে সাক্ষাৎকার দিচ্ছিলেন। তিনি বলেন, বিবৃতিতে ইরান সম্পর্কে যেসব বানোয়াট বক্তব্য ও দাবি করা হয়েছে তা বিস্ময়কর। আমরা ইরান সংক্রান্ত বিবৃতির তীব্র নিন্দা জানাচ্ছি এবং তা প্রত্যাখ্যান করছি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, G7-ভুক্ত দেশগুলো এমন সময় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে যখন এসব দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। এসব দেশ ইরানের শিরাজ শহরের একটি মাজারে সন্ত্রাসী হামলার নিন্দা জানায়নি। ইরান ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে এমন কোনো প্রমাণ আমেরিকা পায়নি। যুদ্ধে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের পরিমাণ দ্রুত কমে যাওয়ার কারণে তেহরান মস্কোকে ক্ষেপণাস্ত্রের চালান দিতে শুরু করেছে বলে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রচারিত হওয়ার কয়েকদিনের মাথায় এই বক্তব্য দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, মার্কিন সেনাবাহিনী ইরানের ব্যাপারে উত্থাপিত দাবির সত্যতা নিশ্চিত করতে পারছে না। তিনি বলেন, ইউক্রেনে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে এমন কোনো তথ্য আমরা এই মুহূর্তে নিশ্চিত করতে পারছি না। জেনারেল রাইডার বলেন, তবে পেন্টাগন বিষয়টিতে গভীর দৃষ্টি রাখছে কারণ মস্কো এ ধরনের অস্ত্র সংগ্রহ করার চেষ্টা করতে পারে বলে ওয়াশিংটনে উদ্বেগ রয়েছে। গত সপ্তাহে ইউক্রেন দাবি করেছিল ইরান রাশিয়াকে কমব্যাট ড্রোনের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি। তিনি বুধবার তার ইরানি সমকক্ষ হোসেইন আমির আবদুল্লাহানের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে তেহরান। তাজানি আরও বলেন, ইরান ও ইতালি উভয় দেশ প্রাচীন সভ্যতার অধিকারী এবং দেশ দুটি ব্যাপকভাবে নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে পারে। ফোনালাপে তিনি ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা নিয়েও কথা বলেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি চুক্তির মাধ্যমে ওই সমঝোতাটি আবার কার্যকর করে যাতে সংশ্লিষ্ট সকল পক্ষের স্বার্থ রক্ষা করা যায় সেজন্য তার দেশ সর্বোচ্চ চেষ্টা চালাবে। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার পাশাপাশি IAEA-র সঙ্গে ইরানের সহযোগিতার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের আলোচিত মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ এবং তা প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক SP বাবুল আক্তারের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সতর্কতার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের অন্যতম আলোচিত মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে পৃথক দুটি আইনে PBI প্রধান বনস কুমার মজুমদারের দায়ের করা মামলায় পুলিশের সাবেক SP বাবুল আক্তারের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সতর্কতার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাবুল আক্তারের উপস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
12 মে 2021 সাল থেকে আজ পর্যন্ত তিনি কারাগারে আছেন, সরকারের হেফাজতে আছেন। রাষ্ট্রপক্ষ স্বীকার করছেন যে জেলে থাকা অবস্থায় তিনি এই ঘটনার সঙ্গে ইন্ধন দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন, যা যে কোনো যৌক্তিক মানুষের বিবেচনায় এটা অযৌক্তিক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হিরণ জানান, গত 27 সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI-এর প্রধান বনস কুমার মজুমদার বাদী হয়ে বাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াস হোসাইন সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলাটি মৃত্যু হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সাবেক SP বাবুল আক্তার, বাংলাদেশের ভিতরে এবং ভারতের সাথে যে সাম্প্রদায়িক দাঙ্গার বিভিন্ন ধরনের ইঙ্গিত দিয়েছেন জেলখানে অবস্থান করে, এবং তিনি সেই রেকর্ডারের মাধ্যমে বিদেশে অবস্থানরত আজকের মামলার অপর আসামি ইলিয়াসের কাছে সেই তথ্যগুলো সরবরাহ করেছে। সে কারণে আজকের মামলার আসামি বাবুল আক্তারকে পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার দেখায়।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কঠিন সময় পার করছি। জ্বালানি মূল্য কয়েকগুণ বেড়েছে, এটা সারা পৃথিবীর বাস্তবতা। শিল্পখাতে উৎপাদন অব্যাহত রাখতে গ্যাস আমদানি করতে হয়, যদিও অনেক সময় অনেক কারখানায় গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ এখনও ভালো আছে। আজ দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা সময় ইন্ডাস্ট্রির পর ইন্ডাস্ট্রি আগুনে জ্বালিয়ে দেওয়া দৃশ্য আমরা দেখেছি। মালিকদের কেউ কেউ যখন শ্রমিকদের বেতন দিতে পারতেন না, তখন বিক্ষোভ ভাঙচুর ও জ্বালাও পোড়াও হতো। সে অবস্থা এখন বদলেছে। ব্যবসায়ী নেতাদের পরামর্শে প্রধানমন্ত্রী শিল্প পুলিশ গঠন করেছেন। মন্ত্রী বলেন, 15 বছর আগের পুলিশ ও বর্তমান পুলিশ আলাদা। বর্তমান পুলিশ অনেক দক্ষ ও বিচক্ষণ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন। তিনি আজ নদিয়া জেলার ছাতিমতলা ময়দানে প্রশাসনিক পর্যালোচনার সভায় বক্তব্য রাখার সময় বিজেপির নাম না করে তাদের সম্পর্কে পুলিশকে সতর্ক থাকতে বলেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার নদিয়া জেলার রানাঘাটের ছাতিমতলা ময়দানে প্রশাসনিক পর্যালোচনা সভায় বক্তব্য রাখার সময় বিজেপির নাম না করে তাদের সম্পর্কে পুলিশকে সতর্ক থাকতে বলেন। একই সময়ে তিনি বিজেপি শাসিত কর্ণাটকের সাম্প্রতিক গোলযোগের প্রসঙ্গও উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুলিশের ডিজির উদ্দেশ্যে বলেন,
কমিউনাল পকেটগুলো এখন থেকে দেখে রাখুন, কেউ কেউ প্ল্যান করেছে ডিসেম্বর থেকে ধামাকা মানে কমিউনাল যুদ্ধ লাগাবে, কর্ণাটকে অলরেডি লাগিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভোটার তালিকা সম্পর্কে সবাইকে সতর্ক করে দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটার লিস্টে সবার নাম তুলবেন, কারো নাম দয়া করে অন্য ধর্মের লোক বলে বাদ দেবেন না। মুখ্যমন্ত্রী বলেন, ভোটার লিস্ট মানে আপনার অধিকার, নাগরিক অধিকার, এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। তালেবান সরকার পাকিস্তানে আফগান অভিবাসীদের আটকের প্রতিবাদ জানিয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ পাকিস্তানে শত শত আফগান অভিবাসীদের আটকের প্রতিবাদ জানায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং পুলিশ প্রায় 1000 আফগান অভিবাসীকে গ্রেফতার করেছে। আটক আফগান অভিবাসীদের শতকরা 40%-ই বৈধ কাগজপত্র রয়েছে বলে জানানো হয়েছে। আফগানিস্তানের শাফকনা বার্তা সংস্থা আরও জানায়, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি আজ অভিবাসীদের সঙ্গে যথার্থ আচরণ করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। চীনের জাতীয় নিরাপত্তা ক্রমবর্ধমানভাবে অস্থিতিশীলতার মুখোমুখি হচ্ছে জানিয়ে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। রেকর্ড তৃতীয় মেয়াদে সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণের পর পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ কে সক্ষমতা বাড়াতে এবং যুদ্ধে জয় হওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি। 69 বছর বয়সী শি জিনপিং গত মাসে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং সেন্ট্রাল মিলিটারি কমিশন বা সিএমসির প্রধান হিসেবে তৃতীয় মেয়াদে নির্বাচিত হন। সেখানে 20 লাখ সদস্যের সামরিক বাহিনীর উদ্দেশ্যে শি জিনপিং বলেন, বিশ্ব একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেনের খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু রাশিয়ার দখলে থাকা খেরসন শহর থেকে রুশ সেনাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনাদের পাশাপাশি বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেরসন অঞ্চলের রাজধানী খেরসন শহরের অবস্থান নিপ্রো নদীর পশ্চিম তীরে। রুশ প্রতিরক্ষামন্ত্রী খেরসন শহর থেকে সরে নিপ্রো নদীর পূর্ব তীরে সেনাদের অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্বে আছেন জেনারেল সের্গেই সুরোভিকিন। টেলিভিশন সম্প্রচারিত এক অনুষ্ঠানে সুরোভিকিন বলেছেন, খেরসন শহরে রুশ সেনাদের রসদ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জেনারেল সুরোভিকিন এমন কথা জানানোর পর প্রতিরক্ষামন্ত্রী শৈগু রুশ সেনাদের ওই শহর ছাড়ার নির্দেশ দেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সব প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সম্পর্ক উন্নয়ন করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম রাষ্ট্রীয় মূল নীতি বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরান তার প্রতিবেশী সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সম্পর্ক বাড়ানোর বিষয়টিকে প্রধান মূল নীতি হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি। প্রতিবেশী আর্মেনিয়ার সঙ্গে সুসম্পর্ককে জড়িয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, কোনো এক প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার অর্থ এই নয় যে তা অন্য প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের বিরোধী। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক বক্তৃতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের সীমান্তে ইরানের সাম্প্রতিক সামরিক মহড়াকে ইয়ারাবানের প্রতি তেহরানের সমর্থন হিসেবে বর্ণনা করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি ইলহাম আলিয়েভের বক্তব্যের প্রতিক্রিয়ায় আর্মেনিয়া এবং আজারবাইজানের সীমান্তে ইরানের সাম্প্রতিক মহড়াকে একটি রুটিন এবং পূর্ব পরিকল্পিত কর্ম হিসেবে আখ্যায়িত করেছেন। এসব কর্মকাণ্ডের বিষয়ে সরকারি চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিবেশী দেশগুলোকে অবহিত করা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। নাসের কানআনি বলেন, কারাবাখ অঞ্চলে উত্তরাঞ্চলীয় দুই প্রতিবেশী আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে দীর্ঘ বিরোধের বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বদাই একটি মৌলিক নীতি ধারণ করে, আর তা হল এ অঞ্চলে আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার পাশাপাশি আঞ্চলিক আইনের কাঠামোর আওতায় দেশ দুটোর মধ্যে চলমান বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা। তাই তেহরান সবসময় আজারবাইজানের যে কোনো ভূমি দখলদারিত্বের নিন্দা করেছে এবং এসব এলাকার মুক্তির বিষয়ে সর্বোচ্চ স্তরে সমর্থন করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টিকোণ থেকে প্রতিবেশীদের ব্যাপারে আজারবাইজান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক অবস্থান নানাভাবে তাৎপর্যপূর্ণ। প্রথমত, ইরানকে জড়িয়ে আর্মেনিয়া সম্পর্কে এই বিবৃতিগুলো বাকু এবং ইহুদিবাদী শাসকদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের দ্বারা প্রভাবিত। দ্বিতীয়ত, ইলহাম আলিভ ভান করার চেষ্টা করছেন যে আমেরিকা তার অবস্থানকে শক্তিশালী করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ প্রতিবেশী দেশগুলো এমনকি বাকুর শক্তিশালী সমর্থক তুরস্কের সাথে মিলে একটি নতুন জোট তৈরি করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান বিষয়ে আলিয়েভের এই তির্যকপূর্ণ মন্তব্যের তৃতীয় কারণ হচ্ছে সাম্প্রতিক সময়ে আজারবাইজানের জনগণের জন্য তিনি যে অপমানজনক পরিস্থিতি সৃষ্টি করেছেন তা থেকে মানুষের দৃষ্টিকে আড়াল করা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আজ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে অবিস্মরণীয় দিন শহীদ নূর হোসেন দিবস পালিত হয়েছে। তবে নূর হোসেন নিহত হওয়ার তিন যুগ পরও গণতন্ত্র এখনও পুরোপুরি বাস্তবায়ন নিয়ে লড়াই চলছে। এ বিষয়ে বিশ্লেষক মহলের প্রতিক্রিয়াসহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
10 নভেম্বর বাংলাদেশে শহীদ নূর হোসেন দিবস। রাজনৈতিক দলগুলো এই দিনটিকে গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করে। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে এক অবিস্মরণীয় দিন এই 10 নভেম্বর। 1987 সালের এ দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন নূর হোসেন। তার এই আত্মত্যাগে তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিল। কিন্তু প্রায় তিন যুগ পরে এসেও গণতন্ত্র নিয়ে লড়াই চলছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লড়াই অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে নূর হোসেন দিবসে রাজধানী ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টে নূর হোসেন স্কোয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন ওবায়দুল কাদের। দেশের ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতার এমন বক্তব্য প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক রেডিও তেহরানকে বলেন, গণতন্ত্রকে হরণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সাধারণ মানুষের সকল মৌলিক অধিকার ফিরিয়ে দিতে না পারলে এদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন কমরেড সাইফুল হক।
গণতন্ত্রে যে মুক্তি হয়নি, এই মুক্তি না হবার পেছনে প্রধান কারণ বর্তমান সরকারের যে চূড়ান্ত কর্তৃত্ববাদী অগণতান্ত্রিক যে দুঃশাসন, যে দুঃশাসন কার্যত নাগরিকদের সাধারণ তারা তো ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাকি ছিল ভোটের অধিকার সেটা পর্যন্ত কেড়ে নিয়েছে, মানুষের মান সম্মান এমনকি আব্রু নিয়ে চলার যে স্বাধীনতা সেটা পর্যন্ত আজকে হুমকির সম্মুখীন। সেজন্য মানুষ এই সরকারের বিরুদ্ধে আদর্শ দলমত নির্বিশেষে মানুষের ঐক্যবদ্ধ একটা গণজাগরণ এখন একটা গণপুত্থানের মুখে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে।
আমরা এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর গোবিন্দ চক্রবর্তী রেডিও তেহরানকে বলেন, এই দিনে গণতান্ত্রিক চর্চার পথ শুরু হয়েছিল। এরপরে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনা করতে এলেও দেশে গণতন্ত্রের চর্চার প্রাতিষ্ঠানিকীকরণ আজও হয়নি, আর গণতন্ত্রের মূল্যবোধও এখনো তৈরি হয়নি বলে অভিযোগ এই রাষ্ট্রবিজ্ঞানীর।
আমাদের একটা লক্ষ্য ছিল 91 যে আমরা প্রত্যাবর্তন করব বা আমরা ফিরবো। দীর্ঘদিন আমরা সামরিক শাসনের মধ্যে ছিলাম, প্রায় 15 বছর, সেখান থেকে আমরা একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে ফিরবো। তো সেই চর্চাটা আসলে দুই ভাবে হয়, একটা হয় মূল্যবোধ প্র্যাকটিসের মধ্য দিয়ে, গণতান্ত্রিক মূল্যবোধ প্র্যাকটিসের মধ্য দিয়ে, আর একটা হয় এটাকে একটা পার্মানেন্ট কাঠামো দিতে গেলে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হয়, প্রতিষ্ঠানগুলোকে গণমুখী করতে হয়।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোভাবেই পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আসরের শুরুতেই তোমাদের একটা প্রশ্ন করি। আচ্ছা, তোমরা পড়াশোনা করছো কিসের জন্য?
কি ব্যাপার? এ প্রশ্ন শুনে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছো কেন? ও বুঝতে পেরেছি, তোমরা আসলে দ্বিধায় পড়ে গেছো, কি উত্তর দেবে তা ভেবে। আসলে প্রশ্নটি সহজ হলেও উত্তরটি একেবারে সহজ নয়, কারণ কেউ পড়াশোনা করে চাকরি করার জন্য, কেউ বা করে জ্ঞানার্জনের জন্য। তবে ঠিকমতো জ্ঞানার্জন করে নিজেকে যোগ্য করে তৈরি করতে পারলে ভালো চাকরি বাকরিও পাওয়া সম্ভব।
বন্ধুরা, জ্ঞানার্জনের কথা উঠলেই সবার আগে চলে আসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তারপর আসে আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিস সালামের কথা। নবী করিম বলেছেন, আমার পরে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হলেন আলী ইবনে আবি তালিব।
হাদিসে এসেছে, একদিন নবীজি উচ্চস্বরে বললেন, আমি হলাম জ্ঞান ও বিজ্ঞানের শহর, আর আলী হলেন সেই শহরের দরজা। তাই যেই জ্ঞান অর্জন করতে ইচ্ছুক সে যেন এই শহরের দরজার কাছে যায়।
সত্যি বলতে কি, হযরত আলী আলাইহিস সালামের জ্ঞান এবং প্রজ্ঞার তুলনা মেলা ভার। তিনি ছিলেন আরবি ব্যাকরণের জনক, তার মেধা তার জ্ঞানের কথা প্রবাদ তুল্য। হযরত আলী ছিলেন রাজস্ব প্রথার উদ্ভাবক, তিনিই সর্বপ্রথম ভূমি রাজস্ব প্রথা প্রবর্তন করে ভূমির উপর চাষীদের অধিকার নিশ্চিত করেন।
বন্ধুরা, হযরত আলী আলাইহিস সালাম কেমন জ্ঞানী ছিলেন তোমরা তা উপলব্ধি করতে পারবে এই ঘটনাটি থেকে। একদিন হযরত আলী আলাইহিস সালাম মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বললেন, হে লোক সকল, আমাকে হারানোর পূর্বেই আমার কাছে জিজ্ঞাসা করো, আমার নিকট থেকে জেনে নাও, কেননা পূর্ববর্তী ও উত্তরবর্তীদের জ্ঞান আমার নিকট বিদ্যমান, আল্লাহর শপথ। যদি বিচারের দায়িত্ব আমাকে দেয়া হয়, ইহুদিদের জন্য তাদের কিতাব থেকে, এঞ্জিলের অনুসারীদের জন্য সে কিতাব থেকে, জবুরের অনুসারীদের জন্য তাদের কিতাব থেকে, আর কোরআনের অনুসারীদের জন্য কোরআন থেকে, তবে সেভাবেই বিচার করব, আল্লাহর শপথ, আমি কোরআন ও তার ব্যাখ্যাই সকলের চেয়ে জ্ঞানী।
এরপর তিনি বললেন, আমাকে হারানোর পূর্বেই আমাকে জিজ্ঞাসা করো, কোরআনের যে কোনো আয়াত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো, আমি তার জবাব দেব, বলতে পারব তার অবতীর্ণ হওয়ার সময় সম্পর্কে, কার উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে, নাসিক ও মানসুক সম্পর্কে, আর বলতে পারব সাধারণ বিশেষ আয়াত সম্পর্কে, মহকাম ও মোতাশাবি আয়াত সম্পর্কে, মাক্কি ও মাদানী আয়াত সমূহ সম্পর্কে।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইমাম আলী আল ইসলাম কেমন জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন। রংধনুর আজকের আসরে আমরা এ সম্পর্কে একটি ঐতিহাসিক ঘটনা শোনাব। এরপর থাকবে তেহরান প্রবাসী এক বাংলাদেশি বন্ধুর সঙ্গে কথোপকথন। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান, আর উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। একবার অনেক লোক হযরত আলীকে ঘিরে মসজিদে বসেছিল। একজন ভদ্রলোক মসজিদে প্রবেশ করল এবং সুযোগ বুঝে বলল, হে আলী, আমার একটি প্রশ্ন আছে, আর তা হচ্ছে এই যে, জ্ঞান ও সম্পদের মধ্যে কোনটি উত্তম?
উত্তরে হযরত আলী বললেন, জ্ঞান হচ্ছে উত্তম, কেননা জ্ঞান হচ্ছে নবীদের মিরাশের সম্পদ, আর ধন হচ্ছে কারুন, ফেরাউন, হামান ও সাদ্দাদের মিরাশের সম্পদ।
লোকটি নিজের প্রশ্নের উত্তর পেয়ে চুপ হয়ে গেল। এমন সময় আরেক ব্যক্তি মসজিদে প্রবেশ করল এবং যেভাবে দাঁড়িয়েছিল প্রশ্ন করল, হে আবুল হাসান, আমার একটি প্রশ্ন আছে, জিজ্ঞেস করার অনুমতি আছে কি?
ইমাম আলী উত্তরে বললেন, অনুমতি আছে, জিজ্ঞেস করতে পারো। লোকটি যেহেতু সবার পেছনে দাঁড়িয়েছিল, জিজ্ঞেস করল, জ্ঞান ও সম্পদের মধ্যে কোনটি উত্তম?
আলী আলাইহিসসালাম বললেন, জ্ঞান হচ্ছে উত্তম, কেননা জ্ঞান তোমাকে রক্ষা করবে, কিন্তু ধন সম্পদ তুমি রক্ষা করতে বাধ্য।
লোকটি তার প্রশ্নের উত্তর পেয়ে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই বসে পড়ল।
এবার তৃতীয় ব্যক্তি প্রবেশ করল, সেও পুনর্বার একই প্রশ্ন জিজ্ঞেস করল। আর ইমাম তার উত্তরে বললেন, জ্ঞান হচ্ছে উত্তম, কেননা জ্ঞানী ব্যক্তির অনেক বন্ধু রয়েছে, কিন্তু ধনী ও সম্পদশালী ব্যক্তির শত্রু হচ্ছে বেশি।
তখনও ইমামের কথা শেষ হয়নি, চতুর্থ ব্যক্তি মসজিদে প্রবেশ করল। সে তার বন্ধুদের পাশে বসে হাতের লাঠি সামনে রাখল এবং জিজ্ঞেস করল, হে আলী, জ্ঞান ও সম্পদের মধ্যে কোনটি উত্তম?
হযরত আলী আলাইহিসসালাম সেই লোকটির উত্তরে বললেন, জ্ঞান হচ্ছে উত্তম, কেননা যদি সম্পদ হতে তুমি ব্যয় করো তা কমতে থাকবে, কিন্তু যদি জ্ঞান হতে কাউকে শিক্ষা দান করো তা বৃদ্ধি পাবে।
এবার ছিল পঞ্চম ব্যক্তির পালা। কিছুক্ষণ পূর্বে সে মসজিদে প্রবেশ করে মসজিদের কোণে এক স্তম্ভের পাশে দাঁড়িয়েছিল। ইমামের কথা শেষ হতেই পুনর্বার সে একই প্রশ্ন জিজ্ঞেস করল।
হযরত আলী আলাইহিসসালাম সেই লোকটির উত্তরে বললেন, জ্ঞান হচ্ছে উত্তম, কেননা জনগণ ধনী ও সম্পদশালী ব্যক্তিকে কৃপণ মনে করে, কিন্তু আলেম ও জ্ঞানী ব্যক্তিকে মহত্ত্ব ও সম্মানের সাথে মনে করে।
ষষ্ঠ ব্যক্তি প্রবেশ করার সাথেই সবাই পেছনে ফিরে তাকাল। আশ্চর্যের সাথে সবাই তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করল। জনসমষ্টির মধ্য হতে একজন বলে উঠল, অবশ্যই এ লোকটিও জানতে চায় যে জ্ঞান ও সম্পদের মধ্যে কোনটি উত্তম। যারা তার কথা শুনছিল ব্যঙ্গাত্মকভাবে হাসল। লোকটি সবার পেছনে বসে উচ্চস্বরে বলতে শুরু করল, হে আলী, জ্ঞান ও সম্পদের মধ্যে কোনটি উত্তম?
ইমাম জনগণের দিকে একবার ফিরে তাকালেন, অতঃপর বললেন, জ্ঞান হচ্ছে উত্তম, কেননা ধন সম্পদ চোর চুরি করে নিয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান চুরি হওয়া সম্পর্কে কোনো ভয় ভীতি নেই।
লোকটি চুপ হয়ে গেল। জনগণের মধ্যে হইচই শুরু হয়ে গেল, আজ কি হল, সবাই কেন একই প্রশ্ন জিজ্ঞেস করছে? আশ্চর্যভাবে সবার দৃষ্টি একবার হযরত আলীর দিকে এবং আরেকবার নতুন প্রবেশকারী লোকদের উপর উপবিষ্ট হয়ে রইল। এমন সময় সপ্তম ব্যক্তি, যে হযরত আলী আলাইহিস সালামের কথা শেষ হবার কিছুক্ষণ পূর্বে মসজিদে প্রবেশ করেছিল এবং জনগণের মাঝখানে বসেছিল, সে জিজ্ঞেস করল, হে আবুল হাসান, জ্ঞান ও সম্পদের মধ্যে কোনটি উত্তম?
ইমাম আলী সবাইকে নীরব থাকার ইশারা করে বললেন, জ্ঞান হচ্ছে উত্তম, কেননা সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সম্পদও পূর্ণ হয়ে যায়, কিন্তু জ্ঞান যতই তার সময় যাক না কেন নষ্ট হয় না।
লোকটি আস্তে আস্তে উঠল এবং তার বন্ধুদের পাশে গিয়ে বসল। তারপর বন্ধুদের দিকে ফিরে বলল, নবীর কথা অনর্থক ছিল না যে আমি জ্ঞানের শহর ও আলী তার তরুণ। তার কাছে যা জিজ্ঞেস করেছি প্রত্যেকটির জবাব তার কাছে ছিল। জনগণের সামনে আমরা হাসির পাত্র না হয়ে যাই, তাই অন্যদেরকে আসতে বারণ করে দেয়াটা ভালো হবে।
যে লোকটি তার পাশে বসেছিল সে বলল, কে বলতে পারে, হয়তো যে কয়েকজন বাকি আছে তাদের প্রশ্নের জবাব দিতে ব্যর্থও হতে পারে, তখন জনগণের সামনে অপমানিত হবে আর আমরা আমাদের উদ্দেশ্যে পৌঁছে যাব।
এক ব্যক্তি যে দূরে বসেছিল সে বলল, যদি সঠিক উত্তর দিয়ে দেয় তখন কি হবে? তখন আমাদেরকে জনগণের সামনে অপমানিত হতে হবে। লোকটি শান্তভাবে বলল, তোমাদের কি হয়েছে, এখনই পিছপা হয়ে যাচ্ছ? আমাদের কথা ছিল কি তা কি ভুলে গেছ? আমাদের কি অবশ্যই নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যা বলেছেন তার বিপরীত কথা প্রমাণ করতে হবে?
এমন সময় অষ্টম ব্যক্তি প্রবেশ করে পূর্বের প্রশ্নটি জিজ্ঞেস করল। ইমাম তার উত্তরে বললেন, জ্ঞান হচ্ছে উত্তম, কেননা ধন সম্পদ শুধুমাত্র মৃত্যু পর্যন্ত তার মালিকের সাথে থাকে, কিন্তু জ্ঞান এ পৃথিবীতে এবং মৃত্যুর পরও মানুষের সাথে থাকে।
সবাই চুপ হয়ে গিয়েছিল, কেউই কোনো কথা বলছিল না। সবাই ইমামের উত্তর শুনে আশ্চর্য হয়ে গিয়েছিল যে নবম ব্যক্তি মসজিদে প্রবেশ করে এবং জনগণের বিস্ময় ও আশ্চর্যের মধ্যে জিজ্ঞেস করল, হে আলী, জ্ঞান ও সম্পদের মধ্যে কোনটি উত্তম?
ইমাম মুসকি হেসে বললেন, জ্ঞান হচ্ছে উত্তম, কেননা ধন সম্পদ মানুষকে নিষ্ঠুর করে দেয়, কিন্তু জ্ঞান মানুষের মনকে আলোকিত করে দেয়।
জনগণের বিস্মিত ও কিংকর্তব্য বিমূঢ় চোখ দরজার পানে চেয়েছিল। মনে হচ্ছিল সবাই দশম ব্যক্তির অপেক্ষা করছিল। এমন সময় এক ব্যক্তি বাচ্চার হাত ধরে মসজিদে প্রবেশ করে। সে সবার শেষে বসে এক মুঠো খেজুর শিশুটির হাতে দিল এবং সামনের দিকে তাকাল। জনগণ, যারা চিন্তা করছিল যে হয়তো আর কেউ কিছু জিজ্ঞেস করবে না, সবাই মুখ ফিরিয়ে নিল। এমন সময় লোকটি জিজ্ঞেস করল, হে আবুল হাসান, জ্ঞান ও সম্পদের মধ্যে কোনটি উত্তম?
আলী বললেন, জ্ঞান হচ্ছে উত্তম, কেননা ধনী ও সম্পদশালী ব্যক্তিরা অহংকারী হয়, এমনকি কখনো প্রভু হওয়ার দাবিও করে বসে, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা সবসময় বিনয়ী হয়।
জনগণের হইচই, হট্টগোল, খুশি ও প্রশংসাতে কিছু শোনা যাচ্ছিল না। প্রশ্নকারীরা আস্তে আস্তে চুপচাপ জনগণের মাঝখান থেকে উঠে চলে গেল। যখন তারা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিল, ইমামের আওয়াজ শুনতে পেল যে তিনি বলছিলেন, যদি পৃথিবীর সকল লোক এই একটি প্রশ্নই আমার কাছে জিজ্ঞেস করতে থাকে, তাদের প্রত্যেককে আমি বিভিন্ন রকম উত্তর দিতাম।
রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের সঙ্গে পরিচয় করে দেব এক খুদে বন্ধুকে। হ্যালো বন্ধু, তোমার নাম কি?
আমার নাম তাহিরা আফরোজ নাজিয়া।
তাহিরা আফরোজ নাজিয়া তোমার নাম, বেশ সুন্দর নাম তো। তোমার বয়স কত?
আমার বয়স হলো 4 বছর।
মাত্র 4 বছর বয়স তোমার? আচ্ছা, তুমি কি স্কুলে যাও?
না, আমার 6 বছর হয়নি, স্কুলে যাব।
তুমি যেহেতু স্কুলে যাও না, তাই প্রচুর সময় তোমার, তো বাসায় কি করো তুমি?
আমি ড্যাডি মাম্মি সাথে খেলে করি, যখন মাম্মি রান্না করে আমি বসে থাকি চায়ে শুনতে করে, তারপর আমি মাম্মিকে পেঁয়াজ জুসুন দেই, তারপর যখন মাম্মি রান্না শেষ হয় তারপর আমি তো খেলে করি মাম্মির সাথে।
তাহলে তো তুমি ভীষণ ব্যস্ত সময় কাটাও। তো নাজিয়া, আজকের আসরে তুমি কি শোনাবে?
আমি একটা কবিতা শোনাবো, নাম হচ্ছে আমাপন।
কবিতা শোনাবে? ঠিক আছে, শোনাও।
সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে ছুলি, আদেশ করেন যাহামু গরুজনে, আমি যেন সেই কাজ করে ভালো মনে, ভাই বোন সকলে যেন ভালোবাসে একসাথে, তার তাকি যেন সবই মিলিমিশি, ভালো ছেলে এদের সাথে মিশে কই খেলা, পাতে সময় যেন নাকি কই খেলা, সুখী যেন নাকি হয় আর কায় দুঃখে, নিচে কত গবু যেন নাকি আসে মুখে, সাবধানের জন্য লুপ সামনি থাকি, কিছু কি থাকি জন্য নাকি দেব পাখি, চগিয়ে না কই যেন কবু কায় শুনে, সকালে উঠিয়া এই বলে মনে মনে।
বাহ, বেশ সুন্দর হয়েছে তোমার কবিতা। তবে বড় হয়ে আরো ভালো করে শিখবে, কেমন? তো এবার কি শোনাবে?
আমি এখন 2টি শোয়া বলবো, একটা নাম হচ্ছে শোয়া ফাতিয়া, আরেকটা শোয়ার নাম হচ্ছে শোয়া এখলাস।
2টি সুরা শোনাতে চাও? কিন্তু আজ যে একটার বেশি শোনার সময় পাবো না, তুমি বরং সুরা এখলাসে শোনাও।
বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ফুয়াল উ আহাদ আল্লাহু সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد.
তোমার সূরাটিও বেশ ভালো হয়েছে তো নাজিয়া, আর কি শোনাবে?
এখন আমি বলবো একটা কবিতা, ইংলিশ, নাম হলো এক্সকোয়ে।
ইংলিশ কবিতা শোনাবে? ঠিক আছে, ঝটপট শুরু করো।
I'm a square, that is my name. I have four sides that are just the same. Turn me around, I don't care. I am always the same, I'm a square.
বাহ, তোমার ইংলিশ কবিতাটা বেশি ভালো হয়েছে। আচ্ছা নাজিয়া, তুমি কি বাংলা গান জানো?
কি গান?
ঠিক আছে, শোনাও।
যখন আমি হাঁটতে শিখিনি, যখন কথা বলতে শিখিনি, তখন আমার মা আমার মনে ভাষা বুঝেছে, নিজে জীবন তুচ্ছ করে বল করেছে, নিজে জীবন তুচ্ছ করে বল করেছে। মা কি আমি তাই কখনো যাব না ভুলে, তাই পিয়নাই আমাই মন উঠবে দুলে, ভালোবাসায় অঙ্গির ফুলে ধন্য করেছে, ভালোবাসায় অঙ্গির ফুলে ধন্য করেছে, নিজে জীবন তুচ্ছ করে বল করেছে। মাই মনে কষ্ট দিলে আসবে দুঃখী কাল, কার স্বপ্নগুলো পাবে না শুয়ে চন্দ তাল, পিম্মতা বদন দিয়ে দয়ে এসেছে, পিম্মতা বদন দিয়ে দয়ে এসেছে, নিজে জীবন তুচ্ছ করে বল করেছে, নিজে জীবন তুচ্ছ করে বল করেছে।
চমৎকার কথামালায় সাজানো গানটি শুনলাম তো নাজিয়া, বড় হয়ে তুমি কি হতে চাও?
ডাক্তার।
ডাক্তার হবে? কিন্তু তুমি কেন ডাক্তার হতে চাও?
বিকজ আমি সবাইকে চিকিৎসক করতে চাই।
মহান আল্লাহ তোমার মনের ইচ্ছে পূরণ করুন, আমরা এ দোয়াই করছি। তো রংধনু আসরে অংশ নেয়ার জন্য তাহিরা, আফরোজ, নাজিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো। আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 10 নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ফারদিন হত্যা মামলায় বুশরা 5 দিনের রিমান্ডে, ইত্তেফাক। প্রথম আলো লিখেছে, উচ্চ মূল্যস্ফীতি, জনগণের পাশে সরকার নেই কেন? যুগান্তরের খবর, দুলু বললেন ঢাকায় গণসমাবেশের পরই সরকার পতন আন্দোলন। আর ওবায়দুল কাদেরের বক্তব্য ছাপা হয়েছে মানবজমিনে, তিনি বলেছেন লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে আন্দোলন তো আরেক সন্ত্রাস। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পরিবেশিত হয়েছে কালের কণ্ঠে, তিনি বলেছেন পৃথিবীর বাস্তবতায় আমরা ভালো আছি, আতঙ্কিত হওয়ার কিছু নেই।
ভারতের শিরোনাম, ভূপতিত ভারত, পাকিস্তানের সঙ্গে ফাইনালের স্বপ্নে ইতি, ইংল্যান্ডের কাছে গো হারা রোহিতরা, আনন্দবাজার পত্রিকা। অগ্নিপথ বড্ড কঠিন, হিমাচলের নির্বাচনের আগে স্বপ্নের প্রকল্পই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি, সংবাদ প্রতিদিন। আজকাল লিখেছে শিক্ষা ব্যবসা করার জায়গা নয় বলেছে সুপ্রিম কোর্ট। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশহত্যা সম্পর্কিত নানা খবর পরিবেশিত হয়েছে জাতীয় দৈনিকগুলোতে, ইত্তেফাক, প্রথম আলোর সহ বেশ কয়েকটি দৈনিকে লেখা হয়েছে ফারদিন নূর পরশহত্যা মামলায় তাঁর বান্ধবী আয়াতুল্লাহ বুশরার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের জন্য তাঁকে 7 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে রামপুরা থানা পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান 5 দিন রিমান্ডে নেয়ার এ আদেশ দেন। এর আগে আজ সকালে রাজধানীর রামপুরার বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ। ফারদিনের বাবা বাদী হয়ে গতকাল দিবাগত রাত 3:30 রাজধানীর রামপুরা থানায় ছেলে হত্যার ঘটনায় মামলা করেন। মামলায় ফারদিন নূরের বান্ধবীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। প্রথম আলোর অর্থনীতি বিষয়ক খবরে লেখা হয়েছে উচ্চ মূল্যস্ফীতি জনগণের পাশে সরকার নেই কেন। বিস্তারিত খবরে বলা হয়েছে উচ্চ মূল্যস্ফীতির চাপে সীমিত আয়ের মানুষ দিশেহারা। সরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে চলতি বছরের মে মাসে 30% মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগেছেন। জরিপে দেখা যায় সেই সময় 1% মানুষ 24 ঘন্টায় কিছু খাননি, 17% মানুষের পাতে খাবার কমেছে, খাবার কিনতে পারেননি 5%, আর ক্ষুধা পেটে ঘুমাতে গেছেন 7% মানুষ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়েছে, শুধু বাংলাদেশ নয়। কিন্তু বাস্তবতা হলো আমাদের মতো স্বল্পোন্নত দেশের সরকার মানুষকে স্বস্তি দিতে তেমন কিছু করেনি। কথা হচ্ছে কেন আমাদের মতো দেশের সরকার নিম্ন ও সীমিত আয়ের মানুষের জন্য বিশেষ কিছু করছে না। এক কথায় এর উত্তর হল সরকারের হাতে পর্যাপ্ত রাজস্ব না থাকা। এদিকে কালের কণ্ঠের একটি খবরে লেখা হয়েছে পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ ভালো আছে, এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন আমরা কঠিন সময় পার করছি, এটা ঠিক। তবে এটা বলতে পারি সারা পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ আতঙ্কিত হওয়ার মতো অবস্থায় নেই। লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেঁধে আন্দোলন তো আরেক সন্ত্রাস, এ দাবি করেছেন ওবায়দুল কাদের। মানব জমিনের এ খবরে লেখা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আওয়ামী লীগ লড়াই চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। সেতুমন্ত্রী বলেন বিএনপি নিজেরা প্রতিজ্ঞা করুক তারা আগুন সন্ত্রাস করবে না, সেটি তারা মাঠে বাস্তবায়ন করুক। সমাবেশে লাঠি নিয়ে কেন তাদের নেতাকর্মীদের বের হতে হবে? জাতীয় পতাকা লাঠির সঙ্গে বেঁধে তারা আন্দোলন করবে, এটাও তো আরেক সন্ত্রাস, এটা বন্ধ করতে হবে। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ধর্ম দেখে নাম বাদ, খসড়া ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে নির্বাচন কমিশনের প্রকাশ করা খসড়া ভোটার তালিকা নিয়ে ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরিয়ে অভিযোগ করলেন তিনি বহু এলাকায় ধর্ম দেখে ভোটারদের নাম বাদ পড়েছে খসড়া ভোটার তালিকা থেকে। বুধবারই 2023 সালের জন্য রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে এক বছরে ভোটারের সংখ্যা বাড়ার বদলে 12,577 জন কমে গেছে, সেটা নিয়ে বুধবারই উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা। আজ রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন বিজেপি অনেক জায়গায় 30% ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। শিক্ষা ব্যবসা করার জায়গা নয় সুপ্রিম কোর্ট, আজকাল ও আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। শিক্ষা সকলের মৌলিক অধিকার, সেই শিক্ষা নিয়ে ব্যবসা নয়। অন্ধ্রপ্রদেশের এক বেসরকারি মেডিকেল কলেজ সাত গুণ পড়ার খরচ বাড়িয়ে দেয়, হাইকোর্ট ফি বাড়ানোর বিরুদ্ধে রায় দেয়। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায় বহাল রাখে শীর্ষ আদালত। অগ্নিপথ বড্ড কঠিন, হিমাচলের নির্বাচনের আগে স্বপ্নের প্রকল্পেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে অগ্নিপথ পার হতে হবে বিজেপিকে। গত জুনে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত চুক্তিভিত্তিক এই প্রকল্প ঘোষণার পরই এর প্রতিবাদে জ্বলে উঠেছিল সারা দেশ, তাতে সামিল হয়েছিল হিমাচল প্রদেশও। সেনাবাহিনীতে যে রাজ্য থেকে সর্বাধিক যোগ দেয় তাতে এক নম্বরে রয়েছে এই পাহাড়ি রাজ্যই। দেখা যাচ্ছে ভোট প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির কোনো নেতাকেই এবার সেনাবাহিনীর কথা বলে আস্ফালন করতে দেখা যায়নি। কথা বললেও অগ্নিপথ প্রকল্প নিয়ে অন্য নেতাদের মতো খোদ মোদীর মুখেও এক প্রকার কুলুপি বলা চলে। আর এই ইস্যুই নির্বাচনে পথের কাঁটা হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় গেরুয়া শিবির। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে শত্রুরা দুটি কৌশলগত ভুল করেছে, বললেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরান ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, স্বীকারোক্তি দিল খোদ আমেরিকা। বাংলাদেশে মৃত হত্যা মামলায় অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের একদিনের রিমান্ড মঞ্জুর। এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আগামী ডিসেম্বর মাস থেকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হবে বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.